ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা আর ভারতে রাত 9:30। আমি রোকে হায়দার শ্রোতাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনাদের কয়েকদিন আগেই যেমন বলেছিলাম, করোনা ভাইরাসের প্রকোপের কারণে আমাদের অনুষ্ঠানে কিছু পরিবর্তন হতে পারে। আজকে আমাদের অনুষ্ঠানটি আপনারা বেতার তরঙ্গে শুনছেন, ফেসবুক লাইভে দেখানো হচ্ছে না, আমরা দুঃখিত। তবে চলুন শুরু করা যাক, প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব অনুযায়ী বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 4,23,000 লোক এবং এতে মারা গেছেন প্রায় 19,000 লোক। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে এবং আজ বুধবার সকাল পর্যন্ত 55,000 লোক এতে নিশ্চিত আক্রান্ত হয়েছেন এবং 700 জন প্রাণ হারিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্রী মার্গারেট হ্যারিস মঙ্গলবার বলেন যে যুক্তরাষ্ট্রে এই রোগ ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, আরও পরীক্ষা করলে আক্রান্তের সংখ্যা যে বেশি তা বোঝা যাবে। হ্যারিস বলেন যে মঙ্গলবার নতুন আক্রান্তদের 85% ছিলেন ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে এবং এদের মধ্যে 40% ছিলেন যুক্তরাষ্ট্র থেকে। আজই যুক্তরাষ্ট্রের সেনেটে $2,00,000,000 একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যার লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, পরিবার পরিজনকে সাহায্য দেয়া এবং করোনা ভাইরাসের চিকিৎসা কর্মে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জরুরি সাজ সরঞ্জাম সরবরাহ করা। চীন হুবেই প্রদেশের অধিবাসীদের অবরুদ্ধ অবস্থা প্রত্যাহার করে নিয়েছে, সেখানেই করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করে সবার আগে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন বলছে যে যুক্তরাষ্ট্র এই মহামারীর মূল কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে। চীন লোকজনকে বাড়িতে থাকা এবং এই জীবাণু সংক্রমণের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার পর সেখানে সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি ঘটেছে। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে নতুন করে সেখানে 47 জন সংক্রমিত হয়েছেন, তবে তারা সকলেই বিদেশ থেকে সেখানে গিয়েছেন। আজ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন সে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বলেছেন যে এই সংক্রমণ রোধের জন্য দেশটি 4 সপ্তাহের জন্য লকডাউন পরিস্থিতিতে যাচ্ছে। আজ সে দেশে নতুন করে 50 জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। ব্রিটেনের যুবরাজ চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে তার মধ্যে এই রোগের সামান্য লক্ষণ দেখা দেয়, তবে এমনিতে তার স্বাস্থ্য ভালোই আছে। তার স্ত্রী ক্যামিলা এই রোগে আক্রান্ত হননি। তারা স্কটল্যান্ডের একটি বাড়িতে স্বেচ্ছায় একাকী বসবাস করছেন। বিবৃতিতে বলা হয়, প্রিন্স চার্লস কিভাবে সংক্রামিত হয়েছেন তা বের করা সম্ভব হয়নি, কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রাজপরিবার সূত্রে বলা হয়েছে যে 71 বছর বয়সী চার্লসকে সোমবার পরীক্ষা করা হয় এবং গতকাল এর ফলাফল ছিল পজিটিভ। রানী এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস তার মাকে শেষবার দেখেছেন 12 মার্চ। তবে বাকিংহাম প্যালেস জানিয়েছে যে 93 বছর বয়সী রানী এলিজাবেথের স্বাস্থ্য ভালো আছে। গাজার জনগণ গোড়াতে মনে করেছিলেন যে ইসরায়েল ও মিশরের সঙ্গে গত 13 বছর ধরে সীমান্ত যেভাবে বন্ধ রয়েছে তাতে 20 লক্ষ লোক অধ্যুষিত গাজা ছিটমহলে COVID-19 সংক্রমণ হয়তো ঘটবে না। অনেকেই ঠাট্টা করে বলেছিলেন যে ইসরায়েল যেভাবে অবরোধ করে রেখেছে তাতে গাজা ভূখণ্ড ওই মারাত্মক জীবাণু থেকে মুক্ত থাকবে। তবে সুরক্ষিত থাকার এই অনুভূতিতে গত রোববার পরিবর্তন আসে যখন কর্তৃপক্ষ ঘোষণা করে যে 79 এবং 63 বছর বয়সী 2 ব্যক্তি সীমান্তের কোয়ারেন্টিন স্টেশনে COVID-19 পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হন। তারা পাকিস্তান সফর শেষে মিশর হয়ে স্বদেশে ফিরছিলেন। কর্তৃপক্ষ এখন বলছে যে পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ডে 59 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ইসরায়েলে এর নিশ্চিত সংখ্যা হচ্ছে 1,440 জন। গাজা হচ্ছে বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ এলাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সেখানে কঠিন ব্যাপার। 15 মার্চ থেকে 2,000-এরও বেশি গাজাবাসী, যারা কিনা মিশরের সঙ্গে রাফা সীমান্ত এবং ইসরায়েলের সঙ্গে এরেজ সীমান্ত অতিক্রম করেছে, তাদেরকে বাসায় আবদ্ধ রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন এই 2 সীমান্তেরই কাছাকাছি এলাকায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তৈরি করা কোয়ারেন্টিন স্থাপনায় আরো 1200 জনকে রাখা হয়েছে। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর জেরাল রকেনশপ বলেন যে আমাদের দরকার চিকিৎসা পদ্ধতির সক্ষমতা বাড়ানো, কারণ আমরা যদি এখানে এই রোগের আরো সংক্রমণ দেখি তাহলে কারো কারো শ্বাস নেওয়ার ব্যাপারে চিকিৎসার প্রয়োজন হতে পারে। তিনি বলেন এই জন্য অর্থ পাওয়া যাচ্ছে যাতে করে চিকিৎসার সাজ সরঞ্জাম জোগাড় করা যায়। গাজা চিকিৎসকরা মনে করছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা এখন হয়তো বেশ দেরি হয়ে গেছে। বিশ্বের অর্থবাজার আজ বুধবার চাঙ্গা হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্রের নেতারা করোনা ভাইরাসের বিরুদ্ধে সাড়া দিয়ে বিশাল অঙ্কের অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। জাপানের নিকেই সূচক 8% বৃদ্ধি পায়, হংকংয়ের হাংসেং 4% এবং সাংহাইয়ের সূচক 2% বৃদ্ধি পেয়েছে। ইউরোপীয় শেয়ার বাজারও দিনের শুরুতে চাঙ্গা ছিল। মনে করা হচ্ছে দিনে আরো পরের দিকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের মূল্যও বৃদ্ধি পাবে। করোনা ভাইরাস নিয়ে অনিশ্চয়তা এবং এর অর্থনৈতিক মূল্য পরিশোধ কয়েক মাস ধরে শেয়ার বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। তবে বিভিন্ন দেশের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো উদ্ধার কাজে নানান পদক্ষেপ নিচ্ছে। আপনারা এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা থেকে, প্রচারিত হচ্ছে আমার নিজের বাসভবন থেকে। আফগানিস্তানের রাজধানী কাবুলে কর্মকর্তারা বলছেন যে সশস্ত্র আক্রমণকারীরা শিখদের একটি মন্দিরে আক্রমণ চালিয়ে অন্তত 24 জনকে হত্যা করেছে, 8 জন আহত হয়েছেন। ইসলামিক স্টেট শিখ মন্দিরে এই আক্রমণের দায় স্বীকার করেছে। সেখানকার অভ্যন্তরীণ মন্ত্রকের একজন মুখপাত্র বলছেন যে নিরাপত্তা বাহিনী ওই মন্দিরের চারপাশের এলাকা ঘিরে ফেলেছে এবং বন্দুকধারীদের সঙ্গে এক গুলি বিনিময়ে 4 হামলাকারীকে হত্যা করা হয়েছে। অভ্যন্তরীণ মন্ত্রকের একজন মুখপাত্র জানান 5 ধরে এই বন্দুক লড়াই চলে, তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানাননি। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগজির হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে তুরস্ক 20 বিরুদ্ধে অভিযোগ আনছে। ইস্তাম্বুলের সরকারি কৌশলী দপ্তর বলছে যে অভিযুক্তদের মধ্যে থাকছেন সৌদি আরবের গোয়েন্দা দপ্তরের সাবেক উপপ্রধান এবং এই হত্যায় উস্কানি দানের জন্য রাজদরবারের একজন উপদেষ্টা। অন্য 18 জন সন্দেহভাজনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই হত্যা করার অভিযোগ আনা হয়েছে। খাশোগজিকে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের ভেতরে হত্যা করা হয়। সৌদি কর্মকর্তারা কোন কোন পাশ্চাত্য সরকারের এই অভিযোগ অস্বীকার করেছেন যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানই এই হত্যার আদেশ দিয়েছিলেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি, আমি আনিস আহমেদ।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন শুধু বেতার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে। এবার বাকি পরিবেশনাগুলো শুরু করি। ফেসবুক লাইভ আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা দুঃখিত, আবারও মনে করিয়ে দিচ্ছি। সংবাদদাতা জহুরুল আলম তার রিপোর্টে জানিয়েছেন,
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিকে ধৈর্য এবং সাহসের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। জাতীয় এবং স্বাধীনতা দিবসের প্রাককালে বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী করোনা ভাইরাস থেকে নিজেদের এবং পরিবারের সুরক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া নির্দেশনাসমূহকে মেনে চলার পরামর্শ দেন। বয়স্করা করোনা ভাইরাসের আক্রমণের ক্ষেত্রে সবচেয়ে নাজুক অবস্থানে থাকায় পরিবারের সকলকে তাদের প্রতি সংবেদনশীল হওয়ার জন্য তিনি অনুরোধ জানান। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বলেন, প্রবাস থেকে যারা দেশে এসেছেন তাদেরকে অবশ্যই নিজের পরিবারের এবং জাতির স্বার্থে অন্তত 14 কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনি বলেন,
প্রাণঘাতী করোনা ভাইরাস জনস্বাস্থ্য সহ বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক থাম অবসাতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আভাস দিচ্ছেন, আমাদের উপরও এই আঘাত আসতে পারে।
ঘাতক ব্যাধি করোনা ভাইরাস নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন তাদের সতর্ক করে দিয়ে শেখ হাসিনা বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শুনুন মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল 4:15 দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান। 11 মাস তিনি এই সেলেই ছিলেন। এক দুর্নীতি মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নির্বাহী আদেশে 2টি শর্তে সাজা স্থগিত করে তাকে 6 মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে খালেদা জিয়ার মুক্তিতে এক ইতিবাচক রাজনীতির শুভ সূচনা বলে অনেকেই মন্তব্য করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও এই সিদ্ধান্তের প্রশংসা করা হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক শীর্ষস্থানীয় কূটনীতিক অ্যালিস ওয়েলস এক টুইট বার্তায় বলেন, করোনা ভাইরাসের বৈশ্বিক এই মহামারীতে এমন নেতৃত্ব প্রয়োজন যা সমবেদনা ও জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেয়। বিএনপির নির্বাসিত নেতা তারেক রহমানও এক ভিডিও বার্তায় বেগম জিয়ার মুক্তিকে স্বাগত জানান।
দেশে গণতান্ত্রিকামী জনগণের কাছে এটি অবশ্যই আনন্দ ও স্বস্তির খবর। সন্তান হিসাবে এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
বেগম জিয়া প্রিজন সেল থেকে বের হয়ে মিডিয়ার সামনে কোনো কথা বলেননি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকালেই বলেছিলেন, শর্ত ভঙ্গ করলে তাকে পুনরায় জেলে নিয়ে যাওয়া হবে। প্রিজন সেল থেকে বেগম জিয়াকে একটি হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়। এ সময় তার পরনে ছিল গোলাপি শাড়ি, মুখ ঢাকা ছিল মাস্ক দিয়ে। পরিবারের সদস্যরাও তার পাশে ছিলেন। উল্লেখ্য যে বেগম জিয়াকে স্বাগত জানাতে করোনা ভাইরাসের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান। গুলশানে তার বাসভবনে যাওয়ার মোটর র্যালিতে রাস্তা ব্লক হয়ে যাওয়ায় পুলিশকে 2 দফা লাঠিচার্জ করতে হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
সংবাদদাতা জহুরুল আলম তার রিপোর্টে জানিয়েছেন,
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো একজনের মৃত্যু হয়। দেশে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। বুধবার দুপুরে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেভরিনা ফ্লোরা ফেসবুক লাইভে তথ্য জানিয়ে বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি ইতালি ফেরত প্রবাসী আত্মীয়ের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 18ই মার্চ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি বলেন, গত 24 ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি, যার ফলে আক্রান্তের সংখ্যা 39 জনেই আছেন। তিনি জানিয়েছেন, আরো 2 জন সুস্থ হওয়ায় সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন 7 জন। IEDCR এর পরিচালক আরো জানান, নিশ্চিত অথবা সন্দেহভাজন করোনা আক্রান্ত 47 জন বর্তমানে আইসোলেশনে আছেন আর প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন 57 জন। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে কমিউনিটি পর্যায়ে সীমিত আকারে করোনা ভাইরাস ট্রান্সমিশন হতে পারে। এদিকে বাংলাদেশ হাইকোর্ট বলেছে, করোনা মোকাবেলায় লকডাউনই একমাত্র সমাধান। একটি রিট আবেদনের নিষ্পত্তি করে আদালত আরো বলেছে, ওষুধ আবিষ্কার না হলেও বিশ্বের অনেক দেশ লকডাউনের মাধ্যমে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষের রিপোর্ট।
গোটা দেশে লকডাউন, 21 দিন মানুষকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই পরিপ্রেক্ষিতে আজ থেকেই জমায়েত বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতার নাখোদা মসজিদের পরিচালন সমিতি। ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশ্মী জানান, আজ বুধবার থেকে সমস্ত রকম জমায়েত নিষেধ করে দেওয়া হচ্ছে নাখোদা মসজিদে। মসজিদে এসে কোন রকম জমায়েত করে নামাজ পড়া যাবে না, প্রত্যেকে নিজের নিজের বাড়িতে নামাজ পড়বেন, প্রার্থনা করবেন। মাত্র 4 থেকে 5 জন মসজিদের ভেতরে ঢুকবেন, তারাই মসজিদে আজান দেওয়া, নামাজ পড়া ইত্যাদি ধর্মীয় আচার আচরণ পালন করবেন। যতদিন না দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন কেন্দ্রীয় সরকার যেভাবে নির্দেশ দিচ্ছে, প্রধানমন্ত্রী যা যা বলছেন তা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেছেন নাখোদা মসজিদের ইমাম। তার স্পষ্ট নির্দেশ, কোনো মহল্লাতে রাস্তায় ভিড় করা যাবে না, আড্ডা দেওয়া যাবে না, বাইরে বেরোনো যাবে না। নাখোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মীর কথায়, মানুষ বেঁচে থাকলে তবেই ধর্মাচরণ করা সম্ভব হবে, মানুষকে বাঁচানোটাই প্রথম লক্ষ্য। মানুষ বাঁচলে মসজিদ, মন্দির, গুরুদ্বারা সবকিছু খোলা থাকবে, মানুষ বেঁচে থাকলে তবেই ধর্ম বেঁচে থাকবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের বিভিন্ন খবরাখবর দিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সারা ভারত জুড়ে 21 দিন সম্পূর্ণ লকডাউনের প্রথম দিনটি জনগণ ও প্রশাসন উভয়ের জন্যই ছিল যেন পরীক্ষামূলক। গোটা দেশে সবকিছু এত দীর্ঘকাল ধরে বন্ধ থাকার এবং বন্ধ রাখার অভিজ্ঞতা এর আগে কারো কখনো হয়নি বলেই গতকাল রাতে প্রধানমন্ত্রীর আকস্মিক ঘোষণার পর থেকেই সর্বত্র একটা অনিশ্চয়তা ও দিশেহারা অবস্থা চলছে। পশ্চিমবঙ্গে সরকার কেন্দ্রের পরামর্শ অনুযায়ী আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিলেও কলকাতাসহ প্রায় প্রতিটি জায়গায় লোকের মধ্যে ঢিলেঢালা ভাব চোখে পড়েছে। সকালে দোকান বাজারে যেমন ক্রেতাদের ভিড় ছিল, তেমনি অকারণ রাস্তায় বেরোনো লোকের সংখ্যাও কম ছিল না। শেষ পর্যন্ত জনতাকে জোর করে বাড়ি পাঠানোর জন্য পুলিশ পথে নেমে এলোপাথারি লাঠি চালায়। তাতে ওষুধ ও প্রয়োজনীয় জিনিস কিনতে অনন্যপায় হয়ে যারা বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা যেমন ছিলেন, নিছকই মজা দেখতে বেরোনো লোকও ছিলেন, উভয়েই মার খেয়েছেন। পুলিশের তৎপরতার ফলে একটু বেলার দিকে রাস্তা ফাঁকা হয়। পুলিশ জানিয়েছে প্রথমবার যারা অকারণ বাড়ি থেকে বেরোবেন তাদের হাতে একটা ছাপ মেরে দেওয়া হবে, তারপরেও বেরিয়ে ধরা পড়লে ছমাস জেল। কিন্তু চাল ডাল শাক সবজি পাওয়া যায় কি করে? পুলিশ ও পুরসভার তরফে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, যদিও সব জায়গায় এখনও ওই সুবিধা পৌঁছয়নি। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলের বাসিন্দাদের সুবিধার জন্য স্থানীয় কাউন্সিলর প্রতিদিন সকালে সবজি বোঝাই ভ্যান রাখছেন, সকলে লাইন দিয়ে কেনাকাটা করছেন, বয়স্কদের জন্য আলাদা লাইন, তাও যারা যেতে পারবেন না তাদের বাড়িতে দরকার মতন জিনিসপত্র পৌঁছে দেওয়া হবে। হাওড়া ও কলকাতায় অনলাইন অর্ডার নিয়ে যেসব কোম্পানি বাড়ি বাড়ি জিনিস ডেলিভারি করে থাকে তাদের নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হলেও তারা এপ্রিলের মাঝামাঝি লকডাউন না খোলা পর্যন্ত ডেলিভারি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অভিযোগ, তাদের পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে। এরই মধ্যে ভিন রাজ্য থেকে শাকসবজি নিয়ে একটি মালগাড়ি আজ সকালে কলকাতায় এসে পৌঁছেছে। কথা ছিল অত্যাবশ্যক পণ্যের দোকান ও বাজার খোলা থাকবে, কিন্তু কারফিউ পরিস্থিতিতে লোকে বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাবে কি করে তা নিয়ে এখনও প্রশ্ন রয়েই গিয়েছে। জনসংখ্যার নিরিখে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত সমগ্র দেশ লকডাউন করে দিয়েছে, এ পর্যন্ত আর কোনো দেশ যা করেনি। ভারতেও এমন ব্যবস্থা কখনো নেওয়া হয়নি। এটা সফল না হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বলেছেন আর কোনো উপায় নেই। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী একটা চরম পন্থা নেবেন বলেছেন। তিনি জানান লকডাউন অমান্যকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হবে পুলিশকে। সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে দীর্ঘমেয়াদী লকডাউনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে বোঝা যাচ্ছে, কিন্তু প্রশ্ন হল সেই সময় কি আর হাতে আছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিস ঘোষের রিপোর্ট।
করোনা আতঙ্কের জেরে পিছিয়ে গেল ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জির কাজ। আগামী পয়লা এপ্রিল থেকে এনপিআর এর কাজ শুরু হওয়ার কথা ছিল, আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল পুরো প্রক্রিয়া। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে লকডাউন ঘোষণা করার ফলে নির্ধারিত সময় কাজ শুরু করা যাচ্ছে না। এনপিআর এর পাশাপাশি কাজ বন্ধ হচ্ছে জনগণনার প্রথম পর্যায়েও। আদমশুমারি এবং এনপিআর একসঙ্গে হওয়ার কথা ছিল, আপাতত কোনোটাই হচ্ছে না। প্রসঙ্গত বলা যেতে পারে গতকাল মঙ্গলবারই দেশজুড়ে 21 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন করোনা থেকে বাঁচতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি, এর জন্য অবশ্যই দেশকে আর্থিক মূল্য দিতে হবে, কিন্তু প্রত্যেক ভারতীয়র জীবন বাঁচানো এই সময় বেশি দরকার। আমি করজোড়ে প্রার্থনা করছি এই সময় যেখানে আছেন সেখানেই থাকুন। বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণ রোখার জন্য কমপক্ষে 21 দিন দরকার, সেই জন্যই এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর এই ঘোষণার ফলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ত, তাই খানিকটা বাধ্য হই এই এনপিআর এর এবং জনগণনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুনছেন হাসান ফেরদৌসের এই প্রতিবেদন।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে জেলা প্রশাসনের 6 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরী জুড়ে অভিযান শুরু করে সেনাবাহিনী। সকাল 8টার আগেই সেনানিবাস থেকে চট্টগ্রাম মহানগরী ও উপজেলায় পৌঁছে যায় সেনাবাহিনীর 17টি টিম। এ সময় নগরবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলতে নগরীর বিভিন্ন অলিগলি এবং মোড়ে মোড়ে প্রচারণা চালায় সেনা সদস্যরা। জনগণকে সতর্ক থাকার পাশাপাশি বাসাবাড়িতে অবস্থান করার আহ্বান জানান তারা।
সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম, মনোযোগ আকর্ষণ করছি, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত বা ভয় পাবেন না, সচেতনতা বৃদ্ধি করুন, বিনা কারণে রাস্তায় বাজারে শপিং মলে ভিড় জমাবেন না, সর্বোচ্চ সময়টুকু নিজস্ব বাসাবাড়িতে দেওয়ার জন্য চেষ্টা করুন, ধন্যবাদ, এবং বিনা কারণে বাসাবাড়ি থেকে রাস্তায় ঘোরাফেরা করবেন না।
এদিকে সকালে নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বিদেশিকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সেনা সদস্যরা। এ সময় খুলশী এলাকার এক জাপানি নাগরিকের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া সহ একটি কোরিয়ান রেস্টুরেন্ট সিলগালা করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী।
যেহেতু প্রথম দিন বেশ কিছু জায়গায় যেগুলো জায়গায় এগুলো আমরা ব্যত্যয় দেখেছি, সেই জায়গায় কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমরা ইন্টারভেনশন করেছি এবং সেই সমাবেশ বা জমায়েতগুলোকে কিন্তু আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি এবং এগুলো আমরা আজকে থেকে যেহেতু শুরু হয়েছে সতর্কতার সাথে সাথে কিন্তু এখানে আমরা আস্তে আস্তে কঠোর যে আইনি ব্যবস্থা সেটিও কিন্তু নিব, কিন্তু যেহেতু আজকে প্রথম দিন সে কারণে আমরা কোন ধরনের শাস্তিকারও আরোপ করা হয়নি, কিন্তু যে জায়গায় জমায়েত দেখা হয়েছে সতর্ক করা হয়েছে এবং এগুলো যাতে জড়ো না হয় সে ব্যাপারে তাদেরকে নিজের থেকে দায়িত্ববান থাকতে বলা হয়েছে।
বলছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম। করোনাভাইরাস আতঙ্কে চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে অধিকাংশ দোকানপাট, বন্ধ রয়েছে শপিং মল সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফাঁকা হয়ে গেছে চিরচেনা সেই রাজপথ। নভেল করোনা ভাইরাস সম্পর্কে জনগণের মধ্যে গণসচেতনতা তৈরি এবং সিভিল প্রশাসনকে সহায়তা দিতে সেনা সদস্যরা কাজ করছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মেজবাউদ্দিন।
আমরা মূলত সরকারি নির্দেশনা অনুযায়ী আজকে থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা মাঠেই থাকব। আমরা মূলত বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য। বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে সেই ভয়াবহতাটা সম্পর্কে লোকজনকে সচেতন করে তাদেরকে আমরা বাসায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। অযথা যেন বাইরে কেউ ঘোরাফেরা না করে, সকলেই যেন যে কোনো মূল্যে বাসায় থাকে কিছুদিনের জন্য, সেটা আমরা নিশ্চিত করছি। এছাড়া আমরা বিদেশ থেকে আগত যে সকল লোকজন আছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, তাদের বিভিন্ন বাসায় আমরা যাচ্ছি, বাসায় গিয়ে যাদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা তারা থাকছে কিনা সেটা আমরা নিশ্চিত করছি।
করোনা ভাইরাস শনাক্ত করতে চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছেন চিকিৎসকরা। স্বাস্থ্য দপ্তরের দেয়া নোভেল করোনা ভাইরাস শনাক্তকরণ কিট পাওয়ার পরপরেই দুপুরে এই কার্যক্রম শুরু হয়। এদিকে নগরবাসীর মধ্যে গণসচেতনতা তৈরি এবং করোনা ভাইরাস সংক্রমণ থেকে নগরবাসীকে রক্ষা করতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র।
প্রতিদিন এই কার্যক্রম এটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশটা এটা করোনা ভাইরাস মুক্ত হিসাবে ঘোষণা করা না হয় ততদিন পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে মঙ্গলবার রাতে কক্সবাজারে করোনা আক্রান্ত এক রোগী চট্টগ্রামে অবস্থান করছে এই খবরে নগরীর চাঁদগাঁও ও বাকলিয়া এলাকার দুটি বাড়ি লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বগুড়া থেকে জানাচ্ছেন সংবাদদাতা প্রতীক ওমর।
করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নানা ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। জনসমাগম ঠেকাতে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, এমনকি বিয়ে অনুষ্ঠানের আয়োজনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করে মাইকিং করা হচ্ছে। ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের মার্কেট দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব তদারকির জন্য ইতোমধ্যেই মাঠে কাজ শুরু করেছেন সেনা সদস্যরা। স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করছেন তারা। রংপুর শহরে জলকামান দিয়ে ছিটানো হয়েছে জীবাণুনাশক। বুধবার সকালে রংপুর মহানগরীর রাস্তাঘাট এবং জনসমাগম এলাকাকে করোনা ভাইরাস মুক্ত রাখতে এসব জীবাণুনাশক স্প্রে করেছে মহানগর পুলিশ। জীবাণুনাশক স্প্রে করা হয়েছে বগুড়া শহরেও। বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়ার নেতৃত্বে বিকেলে শহরের সাতমাথা সহ বিভিন্ন সড়কে স্প্রে করা হয়। এ সময় বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া বলেন,
আমাদের এটাতে হচ্ছে আপনার 6,500 লিটার পানি আছে, এটাতে আমরা জীবাণুনাশক দিয়ে আমরা টোটাল বগুড়া জেলা এবং হচ্ছে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা শহরকে প্রাথমিকভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো জেলা পুলিশ বগুড়ার পক্ষ থেকে। আমরা শুরু করছি হচ্ছে বগুড়া জেলা শহর থেকে, আশা করি যে আমরা খুব দ্রুত সময়ের মাঝে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারবো।
এদিকে করোনায় আক্রান্ত বলে অপবাদ দেয় গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাহিদুল ইসলাম নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। কয়েকদিন আগে সে গ্রামের বাড়ি আসে। হঠাৎ সর্দি জ্বরে আক্রান্ত হলে তাকে এলাকার লোকজন করোনায় আক্রান্ত বলে সন্দেহ করে। এলাকার লোকজনের এই অপবাদ সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।
অপরদিকে করোনার ঝুঁকি থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য অধিকাংশ মার্কেট দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে অতিরিক্ত কেনাকাটায় হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্য চড়া দামে বিক্রি করছেন, অনেকে মজুত করে কৃত্রিম সংকটের সৃষ্টি করছেন। ভ্রাম্যমাণ আদালত উত্তরের বেশ কিছু জেলায় এমন ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের কিস্তি আদায় স্থগিত করেছে। এনজিওগুলোকেও কিস্তি আদায় থেকে বিরত থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এমন আদেশ অমান্য করে অনেক এনজিও কিস্তি আদায় করেছে। এমন অভিযোগে ঠাকুরগাঁওয়ের 3 এনজিও কর্মীকে আটকের পর মুসলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর একটি খবর হচ্ছে বগুড়া এবং সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 6 নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত আরো 20 জন। আহতদের স্থানীয় প্রশাসন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। প্রতিগমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
এবারে রিপোর্ট শুনুন সরকার কবির উদ্দিনের উপস্থাপনায়।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে কথা বলছি আমি সরকার কবিরউদ্দিন, আমার নিজ বাড়ি থেকে। আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন জনস হপকিন্সের গবেষক চিকিৎসক ডক্টর নকিবউদ্দিন, মোহাম্মদ নকিবউদ্দিন, ডক্টর মোহাম্মদ নকিবউদ্দিন। আমরা কথা বলবো স্বভাবতই করোনা ভাইরাস নিয়ে। ডক্টর নকিবউদ্দিন, আমরা শুনেছি যে কিছুদিন আগে, এই সপ্তাহ দুয়েক আগে, সিয়াটলে একটা গবেষণা শুরু করা হয়েছে 40 জন ভলেন্টিয়ার নিয়ে। ভলেন্টিয়ার মানে তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এতে যোগ দিয়েছেন এবং করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য। এবং বলা হচ্ছিল যে 1 বছর 12 মাস এরকম সময় লাগতে পারে। এ ব্যাপারে কিছু আলোকপাত করবেন?
নিশ্চয়ই, ধন্যবাদ শ্রদ্ধেয় সরকার কবিরউদ্দিন সাহেব এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটা করার জন্য। ভ্যাকসিন, আমরা জানি যে ভ্যাকসিন জিনিসটা হচ্ছে একটা মেডিকেল টার্ম আছে, অ্যান্টিবডি, যে শরীরে সৈন্যবাহিনীকে জাগ্রত করে দেওয়া, তো সেই ব্যাপারটাই ভ্যাকসিন করে। এবং এটা যখন আমাদের কোনো ফরেন পার্টিকল বা কোনো যদি এরকম আমাদের শত্রু পক্ষ, যেমন এক্ষেত্রে করোনা ভাইরাস, আমাদের শরীরে যদি ঢুকে যায়, তখন আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, প্রতিরক্ষা যে ব্যবস্থা রয়েছে, সেটা কার্যকর হয়ে যায়। এবং সেই কার্যকরটা করার জন্য যে জিনিসটা দরকার সেটাই হচ্ছে ভ্যাকসিন। সো এখন আমি সিয়াটলে যে গবেষণাটা চলছে সেটা নিয়ে কথা বলি কিছুক্ষণ। সেটা হচ্ছে যে সিয়াটলে যে গবেষণাটা হচ্ছে এটা এক ধরনের নতুন ভ্যাকসিন, যেটা আপনি বললেন যে ভলেন্টিয়ারদের উপর দেওয়া হচ্ছে। এবং ভ্যাকসিনের যে নিয়ম হলো সেটা হলো যখন ভ্যাকসিন উদ্ভাবন করা হয় তখন র্যান্ডমাইজড ট্রায়াল হয়, বিরাট মাপের র্যান্ডমাইজড ট্রায়াল হয়, যেটাকে সহজভাবে বোঝার জন্য আমি বলতে পারি যে আমরা যে টস করি না খেলার আগে একটা মুদ্রা ছুড়ে আকাশে, তো কে কোন দিকে পড়বে, সেইভাবে এক গ্রুপকে দেওয়া হয় আসল ভ্যাকসিন, এক গ্রুপকে দেওয়া হয় অন্য কিছু, প্লাসিবো যেটা বলে, এবং তারপর তার এটা বোঝা যায় যে কাজ করবে কি করবে না। এখন ভ্যাকসিন উদ্ভাবনের অনেকগুলো স্তর রয়েছে, প্রায় 6টার মতো স্তর রয়েছে। সিয়াটলে যে কাজটা চলছে সেটা হলো ক্লিনিক্যাল পর্যায়ের যে কাজটা সেটা চলছে। এই ক্লিনিক্যাল ভ্যাকসিন ডেভেলপমেন্টের 3টা স্তর রয়েছে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে যে কাজটা চলছে সেটা ফেজ 1 ট্রায়াল হচ্ছে। এখানে আমি যতদূর জানি যে 45 জন ভলেন্টিয়ারের উপরে তাদেরকে 3 ভাগে ভাগ করে এই ভ্যাকসিনটা 3টা ডোজে দেয়া হচ্ছে। 3টা ডোজ মানে হচ্ছে 25 mcg, 100 mcg এবং 250 mcg। 3টা ডোজে দিয়ে দেখা হচ্ছে যে কোন ডোজটা বেশি এফেক্টিভ হবে। সো এই 45 জনকে আবার 3 ভাগ করে 15, 15, 15 করে দেয়া হচ্ছে। এটা ইঞ্জেকশন আকারে দেয়া হচ্ছে, মাংসে ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন, এবং 28 দিনের ব্যবধানে 2টা ইঞ্জেকশন তারা পাবেন। এবং আবার আমি প্রসঙ্গে আছি যে আমি বলেছিলাম 3টা ফেজে ভ্যাকসিন উদ্ভাবন করা হয় ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1 এই যে ভলেন্টিয়ার যারা আসছেন তারা মোটামুটি তারা স্বেচ্ছায় এসেছেন এবং তারা এই জিনিসটা নিতে এসেছেন যখন। এবং এক্ষেত্রে কি করা হচ্ছে, এক্ষেত্রে ভ্যাকসিনের সেফটিটা দেখা হচ্ছে, যেটা আমাদের শরীরের জন্য কতটুকু নিরাপদ, এবং এটা আমাদের শরীরে প্রবেশ করানো হলে কি কি ইমিউন রেসপন্স, মানে আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কি কি রেসপন্স করে এই জিনিসগুলো দেখা হচ্ছে। সো এই জিনিসগুলো দেখা হবে হয়তো 6 সপ্তাহের মতো এই 45 জন ভলেন্টিয়ারের উপরে। তারপরে এটা ফেজ টু ট্রায়ালে যাবে। এখন আমি আপনার সময় যে আপনি বললেন 12 মাস লাগবে বা আরো বেশি, সেটা কেন, ফেজ টু ট্রায়ালে যাবে যদি, এবং আমরা সবসময় আশাবাদী যে যদি এটা সফল প্রমাণিত হয় এই ফেজ ওয়ান ট্রায়ালে, তারপর এটা ফেজ টু ট্রায়ালে যাবে। ফেজ টু ট্রায়ালটা কি, তখন কয়েকশো জনের উপরে এই ভ্যাকসিনটা আবার প্রয়োগ করা হবে এবং তখন ভ্যাকসিনের এফিকেসি দেখা হবে, ভ্যাকসিনের আমাদের মানে অধিক সংখ্যক লোকের উপরে এই ভ্যাকসিনটা কি কাজ করে সেইটার পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু দেখা হবে এবং এগুলো সব মনিটর করা হবে। এই যে পর্যায়ে ফেজ টু তে যখন যাবে তখন এটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হবে, যেটা আমি বলেছিলাম যে আমরা যে মুদ্রা রেপিট ওপিট মুদ্রা ছুড়ে, যে এখন এটাকে বলা হয় ব্লাইন্ডেড ট্রায়াল, মানে যিনি নিচ্ছেন তিনি জানবেন না। ফেজ ওয়ানে যারা নিচ্ছেন সিয়াটেলে তারা কিন্তু জানেন যে তারা ভ্যাকসিনটা নিচ্ছেন, কিন্তু যখন এটা ফেজ টু ট্রায়ালে যাবে তখন যিনি নিচ্ছেন তিনি জানবেন না এবং হয়তো যিনি দিচ্ছেন তিনিও জানবেন না কাকে কি দেয়া হচ্ছে। এটা অনেকটা এটাকে বলা হয় যে ব্লাইন্ডেড র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, সো এরকম। এবং এক গ্রুপ পাবে ভ্যাকসিন, এক গ্রুপ পাবে প্লাসিবো বা হয়তো পানি পাবে, হয়তো কিছু একটা পাবে তারা স্টেরাইল কিছু একটা। এইভাবে এই ফেজ টু ট্রায়ালটা যাবে। ফেজ টু ট্রায়াল হওয়ার পরে যদি সেখানেও সফলতা আসে তখন এটা ফেজ থ্রিতে যাবে। ফেজ থ্রি মানে হচ্ছে যে এটা বিশাল কয়েক হাজার লোকের উপরে, প্রায় অনেক 50-60 হাজার হতে পারে বা কয়েক হাজার লোকের উপরে এই ভ্যাকসিনটা তখন দেয়া হবে এবং ভ্যাকসিনটা দেওয়া হয়ে দেখা হবে যে এই বিশাল সংখ্যক, এই অধিক সংখ্যক মানুষের শরীরে প্রবেশ করালে কি কি সাইড এফেক্ট হতে পারে, কি কি ক্ষতিকর সাইড এফেক্ট হতে পারে। যখন এই সব পর্যায়ে এই জিনিসগুলো ধাপগুলো পার হবে তখন একটা ভ্যাকসিনকে আমরা, আরো দুই একটা পর্যায়ে আছে কিন্তু এই মূলত এই তিনটা ধাপগুলো ঠিকভাবে একের পর এক যখন সফলভাবে পার হবে তখন এটা মানব দেহে মাস প্রয়োগের জন্য বা অনেক লোকের শরীরে ব্যবহার
করে। অ্যান্টিবডিজের কথা বললাম, আমরা জানি যে উহানের সংক্রমণের পর বলা হয়েছে যে এই যে যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কিওর হয়ে গেছেন, রোগ মুক্ত হয়েছেন, তাদের দেহ থেকে এই অ্যান্টিবডিজ নিয়ে এগুলো আবার নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের দেহে প্রবেশ করিয়ে তাদের চিকিৎসা করা সম্ভব হবে, এ ব্যাপারে বলবেন?
জি, এ ব্যাপারে আমি সংক্ষেপে বলি, এগুলো সবই এখন ধারণা এবং ধারণার বাইরে কিছু প্রয়োগ করা হচ্ছে। এ ব্যাপারে এখনো করোনা ভাইরাসের যারা আক্রান্ত হয়েছেন এবং যারা সুস্থ হয়েছেন তাদের অ্যান্টিবডি অন্যের শরীরে প্রয়োগ করলে কি ফল হবে সেটার সুনির্দিষ্ট তথ্য এখনো খুব সম্ভবত বৈজ্ঞানিক মহলে জানা নেই। কিন্তু আমরা জানি যে করোনা ভাইরাস এই যে বিশাল দক্ষ যজ্ঞ চলছে সারা বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, এখন সব ধরনের যা যা রকমের চিকিৎসা এবং যা যা ধরনের প্রতিষেধক মানুষের বিজ্ঞানীদের সম্ভাব্য যা যা মাথায় আসছে সবকিছুই তারা চিন্তা করছেন এবং চেষ্টা করার প্রয়াস চালাচ্ছেন।
আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা 24 ঘন্টা এখন টেলিভিশনের সঙ্গে গ্লুড হই এবং তাতে খুব ডিপ্রেসিং কথাবার্তা শোনা যাচ্ছে যে ভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে, মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং এ সব কিছু মিলিয়ে আমাদের মনে একটা ত্রাসের সঞ্চার হয়েছে, আশঙ্কা হচ্ছে, আমরা ভয়ে ভয়ে আছি। তো এটা এক ধরনের ব্যাধি আমাদেরকে আক্রান্ত করছে, এই ব্যাধি থেকে মুক্তি পাবার জন্য আমাদের কি কোনো মনোবিজ্ঞানীর সাহায্য নেওয়া দরকার না কোনো চিকিৎসকের সাহায্য নেওয়া দরকার, আপনার কি পরামর্শ?
আমার পরামর্শ হবে প্রকৃতির সান্নিধ্যে আসা দরকার। আমার মনে হয় যে আমরা প্রকৃতির সাথে যে যোগাযোগটা সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। প্রকৃতি বলতে আমি সবকিছু বোঝাচ্ছি, শুধু বাইরে গাছপালা না, এমনকি মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটাও আমাদের মধ্যে, আমরা হয়তো খুব বেশি বস্তুতান্ত্রিক কিংবা খুব বেশি নিজেদের ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গিয়েছিলাম। হয়তো এটা আমাদের এটা শেখাচ্ছে যে আমরা যেন নিজেদের সাথে পারস্পরিক যোগাযোগটা বাড়াই, এবং আমরা ঘরে থাকার ফলে কি হচ্ছে, অনেক কমিউনিটি রিলেটেড কিন্তু যোগাযোগ বেড়ে যাচ্ছে। আমরা হয়তো প্রতিবেশীদের আগে চিন্তামই না, আমাদের বাসার উল্টা দিকে কে থাকেন, আমার বাসার পাশে কে থাকেন, কি করছেন, তার কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা সেটাও হয়তো আমরা জানতাম না। বছরের পর বছর আমরা বসবাস করছি পাশাপাশি, কিন্তু এটাতে হচ্ছে যে আমাদের যেহেতু আমরা বাইরে যাচ্ছি না, তাতে আমরা ঘরে বসে হয়তো খোঁজ নিচ্ছি, ফোনে বা মোবাইলে আমরা হয়তো খোঁজ নিচ্ছি, আমরা জানতে চেষ্টা করছি, সেই জিনিসগুলো আমরা করার আপ্রাণ চেষ্টা করছি। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, টিভির সামনে এইসব নেতিবাচক খবর শুনতে শুনতে অনেকের অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো খুব বেড়ে যায়।
জি,
আমি কিছু কিছু আমি জি আপনি কিছু বলেন।
জি, আমি বলছি যে আপনি যেটা বলছেন তার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা নিঃসঙ্গ হয়েও বৃহত্তর ব্যক্তিতে, বৃহত্তর পরিসরে আরো বেশি করে সংঘবদ্ধ হচ্ছি। ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, জনস হপকিন্স এর গবেষক চিকিৎসক, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভয়েস অফ আমেরিকার তরফ থেকে সম্প্রচারিত, ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে সম্প্রচারিত এ সাক্ষাৎকার অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
এখন একটি প্রতিবেদন শুনুন আসানুল হকের কাছে।
দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকা বাংলা থেকে। আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হয়েছেন ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, চেস্ট ফিজিশিয়ান, বর্তমানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল মহাকালী ঢাকায় কর্মরত রয়েছেন। বেন্নুর ভাই, বাংলাদেশের এখন বর্তমান অবস্থাটা কি? আজকে বাংলাদেশে বুধবার, এখন পর্যন্ত বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি কেমন?
পরিস্থিতির কথা যদি বলতে হয়, আমি বলবো যে এটার দুটো ভাষ্য আছে, একটা হচ্ছে সরকারি ভাষ্য আর একটা হচ্ছে সাধারণের ভাষ্য। সরকারি ভাষ্যটা অনুযায়ী আমরা যেটুকু জেনেছি, গতকাল পর্যন্ত বোধহয় 4 জনের মৃত্যু হয়েছে আর 33 জন বা এরকম আক্রান্ত পাওয়া গেছে, এটাই তথ্য দেওয়া হয়েছে। সেই সাথে আগামীকাল থেকে আগামী 10 দিনের জন্য একটা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, অফিস আদালত বন্ধ থাকবে, অনুরোধ করা হয়েছে সবাই যেন বাড়িতে থাকে, তাহলে এটাকে হয়তো কন্টেইন করা যাবে। তো এই এই হচ্ছে কি সরকারি পরিস্থিতি বা তাদের নির্দেশনা, আরো খুঁটিনাটি কিছু নির্দেশনা তাদের আছে। আর বেসরকারি ভাষ্য অনুসারে বা আমাদের যারা করোনার চিকিৎসার সাথে বা চিকিৎসক সমাজের প্রত্যেকেরই ভাষ্য অনুসারে বা ধারণা অনুসারে যে এটার মাত্রাটা বোধ হয় আরো অনেক বেশি, তার কারণটা হচ্ছে যে আমাদের এখানে টেস্ট করা হচ্ছে না, টেস্ট কিট নেই, খুবই সীমিত সংখ্যায় টেস্ট করা হচ্ছে। তো যদি টেস্ট নাই করা হয় তাহলে আমি বলতে পারি না কে পজিটিভ আর কে নেগেটিভ, এটা এই আসল তথ্য। টেস্ট না করলে, গণহারে টেস্ট না করলে এটা বের করা সম্ভব না। সুতরাং এটার ফাঁকটা যে আছে অবশ্যই বোঝা যাচ্ছে। আমরা চিকিৎসক হিসেবে ক্লিনিক্যালি মনে করছি, বহু কেসে আমরা মনে করছি যে এটা করোনা, আমরা হয়তো বা তাদের টেস্ট করার জন্য রেফার করছি, কিন্তু কিছু বিশেষ ক্রাইটেরিয়া যেমন কন্ট্যাক্ট হিস্ট্রি নেই, বিদেশ থেকে আসেন নাই, এই ধরনের কথা বলে হয়তো তাদের আদৌ টেস্ট করা হচ্ছে না। আমার ধারণা যদি এই পরীক্ষাগুলো করা হতো, করা যেত, তাহলে এটার সংখ্যা হয়তো আরো অনেক বেশি পাওয়া যেত। এটা আমি আতঙ্কিত হওয়ার জন্য বলছি না, সত্যিকার চিত্রটা আমার মনে হয় যে এই এই বর্তমানের যে সরকারি ভাবে যে চিত্র দেওয়া হচ্ছে বোধ হয় এটার সাথে মিলত না।
টেস্ট কিট কেন যথেষ্ট পরিমাণে টেস্ট করা হচ্ছে না, এটার টেস্ট কিটের অভাব নাকি অন্য কিছু?
আসলে এই ব্যাপারটা আমার পক্ষে বলা খুব মুশকিল, কারণ আমি আছি একেবারে মাঠ পর্যায়ে চিকিৎসার কাজে। যারা এটার প্রশাসনে জড়িত, নীতি নির্ধারণে জড়িত, তারা এটা সম্পর্কে বলতে পারবেন। তবে আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি বা শুনেছি, যে যখন প্রায় মাস দুয়েক আগে করোনার ভয়টা আমাদের মাঝে আসলো বা এটা আসতে পারে এরকম একটা কথাবার্তা হচ্ছিল, সেই সময় থেকে আমরা গ্র্যাজুয়ালি শুনেছিলাম যে এক বিশ্বমানের একটা প্রিপারেশন আছে। আমরা অন্যান্য দেশে যেরকম ভাবে করা হচ্ছে তার থেকেও ভালোভাবে আমরা প্রিপেয়ার্ড, সবকিছু সুন্দরভাবে হবে। কিন্তু যখন সত্যি সত্যি করোনা আসলো তখন আমরা আসলে এটার সম্পূর্ণ উল্টা চিত্রটা দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম যে কোন টেস্ট কিটের অতিমাত্রায় স্বল্পতা, স্বল্পতা শুধু বলবো না, এটা ধরতে গেলে টেস্ট কিট নাই বলা যায় এরকম। কারণ একটা 17-18 কোটি মানুষের দেশে মাত্র কয়েক হাজার টেস্ট কিট আছে বা বড়জোর 1 লাখ টেস্ট কিট আছে, এটা তো একটা খুবই মানে অসম্ভব রকমের অপ্রতুল একটা অবস্থা। শুধু টেস্ট কিটের ক্ষেত্রে না, এটা আমরা সমস্ত জায়গায় তাই দেখছি। আমাদের যে চিকিৎসার জন্য যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপিই দরকার চিকিৎসকদের বা স্বাস্থ্যকর্মীদের, সেটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে একেবারে ভয়াবহ রকমের অপ্রতুলতা। বিভিন্ন রকমের মানে ওষুধপত্রের ব্যাপারে বা অন্যান্য লজিস্টিক সাপোর্টের ব্যাপারে মানে কোন রকম সাপোর্টই অলমোস্ট নাই। তো এটা কি ধরনের প্রিপারেশন সেটা আমি জানি না। সামাজিক ভাবেও এই প্রিপারেশনটা মনে হচ্ছে খুবই কম। যেমন আমরা হঠাৎ করে এক একটা সিদ্ধান্ত সরকার থেকে আসছে যে এটা লকডাউন, এটা কোয়ারেন্টাইন করতে হবে, এটা সেলফ আইসোলেশনে যেতে হবে, বাট সাধারণ মানুষ এগুলোর অর্থই জানে না। তাদেরকে কখনো অ্যাওয়ার করা হয়নি, বোঝানো হয়নি যে এটা বলতে কি বুঝায়, কি করতে হবে তাদের, তা না করে হঠাৎ করে একটা বিদেশি শব্দের মতো একটা শব্দ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর সেই সাথে বলা হচ্ছে আপনি ভুল করছেন, এটা করেন না, ওটা করেন না। এই এই ধরনের একটা মানে এটা একটা অর্বাচীন পরিস্থিতি, একটা অসম্ভব রকমের একটা মানে কি বলবো, একটা একটা লন্ডভন্ড অবস্থা আমার মনে হচ্ছে সমস্ত সিস্টেমে, সমস্ত প্রশাসনে, এবং কেউ কোথাও কোনো আস্থা পাচ্ছে না। প্রতিটা মানুষ আজকে আস্থাহীনতায় ভুগছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার প্রায় 50 বছর পরে এসে আমরা আমাদের রাষ্ট্রের উপরে আস্থা হারিয়ে ফেলছি, আমরা আমাদের শাসন ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলছি। এটা খুবই দুঃখজনক, এটা 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 হওয়া উচিত ছিল না। এটা আমরা সময় পেয়েছিলাম, যথেষ্ট সময় পেয়েছিলাম এই জিনিসটাকে ঠিক রাখার।
আরেকটি বড় খবর, গতকালকের খবর, সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার একটা সিদ্ধান্ত সরকার ঘোষণা করেছে, সেটা সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবছেন?
আসলে এই ব্যাপারে ঠিক বলার মানুষ আমি না, কারণ আমি একজন চিকিৎসক হিসাবেই আসলে নিজেকে পরিচয় দেই, তবে একজন সচেতন নাগরিক হিসাবে তো রাজনৈতিক চিন্তা থাকতেই পারে। তো আমি এই বিষয়টা কালকে যখন জেনেছি, তারপরে আমি বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে ও বেশিরভাগই আমি হয়তো ওভার টেলিফোন এই আলোচনাগুলো হয়েছে আমার বন্ধু বান্ধব কলিগ বা আমার পাড়া প্রতিবেশী অনেকের সাথেই, তাতে আমার কাছে মনে হয়েছে যে এ পর্যন্ত আমি 3টা ধরনের মতো মানে মতামত বা আইডিয়া আমি পেয়েছি মানুষের কাছ থেকে। প্রথমত হচ্ছে কি যে একটা একটা এটাকে একটা শুভ বার্তা হিসাবে অনেকেই নিচ্ছেন, অনেকেই বলছেন যে এই যে মুক্তিটা দেওয়া হলো একটা ক্রাইসিস পিরিয়ডে হলেও এটা দেশের নেতাদের মধ্যে একটা একটা ভুল বুঝাবুঝির অবসান হবে, তাদের একে অপরের প্রতি শ্রদ্ধার সৃষ্টি হবে, এবং এই বিশেষ মুহূর্তে এই জিনিসটার খুব দরকার ছিল। যদি আমাদের দেশের সরকারি দল, প্রধান বিরোধী দল সবাই যদি এখন একে অপরকে আস্থায় নিতে পারেন, তাহলে এই করোনা পরিস্থিতি বা এরকম একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় এটা একটা বিরাট সহায়ক ভূমিকা হয়তো রাখতে পারবে। কারণ বিভিন্ন সময় তো জাতীয় সরকার বা সর্বদলীয় একটা টাস্কফোর্স গঠন এই ধরনের কথা আসছে, সেই ক্ষেত্রে এটা হয়তো একটা ইতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়ত আরেকটা মতবাদ বা অনেকে মনে করছেন যে খালেদা জিয়ার মুক্তিটা আসলে খুবই জরুরি ছিল, বিভিন্ন ভাবেই তার অসুস্থতার কারণে দেশের ভিতরে তার বিএনপির এবং অন্যান্য মানুষের দাবির প্রেক্ষিতে, আন্তর্জাতিক চাপের প্রেক্ষিতে এটা হয়তো সরকারকে করতেই হতো। তো এটা এক ধরনের রাজনৈতিক কৌশল হিসাবে এই সময়টা বেছে নেওয়া হলো। কারণ আমরা দেখেছি যে যখন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় সেদিন কিন্তু রাজপথে একটা বেশ ভালো ঢল নেমেছিল, একটা মানুষের একটা এজিটেশন বা একটা একটা মতামতের বহিঃপ্রকাশ ঘটেছিল, হয়তো মুক্তি খালেদা জিয়াকে দিলে সেটা একটা এক ধরনের উদযাপন, এক ধরনের সমাবেশ একটা হওয়ার সম্ভাবনা ছিল। তো এই সময়টা মুক্তি দিয়ে এটা একটা কৌশলে সরকার একটা কাজ করে ফেললেন যেটা তাদের করা দরকারই ছিল, তার জন্য একটা মুক্তম সময় ধরে নিয়ে এটা করা হয়েছে। আর এর বাইরেও আরো মতামত বিভিন্ন রকম আছে, তার মধ্যে এটাও অনেকের মধ্যে আছে যারা একটু অদৃষ্টবাদী বেশি, তারাই বোধ হয় বলছেন যে আসলে অনেক তো অনেক রকমের শত্রুতা হয়েছে, অনেক ধরনের একে অপরকে দোষারোপ হয়েছে, তো এখন আমরা একটা ভয়াবহ পরিস্থিতিতে সবার মধ্যেই বোধ হয় একটা আধ্যাত্মিক চেতনা, একটু নিত্য চিন্তা বা এই ধরনের এসেছে, সবাই হয়তো না যার যার নিজের নিজের ভুল ত্রুটি বা ক্ষোভ দুঃখ এগুলো ভুলে গিয়ে এক হওয়ার চেষ্টা করছেন, এই ক্ষেত্রে হয়তো বা সরকারও এইরকম একটা মনোভাবে চলে এসেছেন। তো এই 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 এইগুলোই হচ্ছে সাধারণ মানুষের বা বিভিন্ন জনের এই ব্যাপারে একটা বিশ্লেষণ। তবে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি যে আসলে আমাদের গণতান্ত্রিক চর্চাটা তো এক পেয়ে গণতন্ত্র হয়ে গিয়েছিল, আমরা ল্যাংড়াতে ল্যাংড়াতে গণতন্ত্র নিয়ে এগোচ্ছিলাম। এক পেয়ে এই অর্থেই যে একটা প্রধান বিরোধী দলের যদি না থাকে, একটা শক্তিশালী বিরোধী দল যদি না থাকে, সেই গণতন্ত্রের আসলে কোনো অর্থ হয় না, সেটা আসলে গণতন্ত্রের ফলস্বরূপ স্বৈরতন্ত্রের মতনই হয়ে যায়। সুতরাং এখন যদি আমরা বিরোধী দলের একটা উপস্থিতি পাই, তাদের একটা সরব এবং গঠনমূলক কর্মকাণ্ড দেখতে পাই, তাহলে হয়তো আমাদের দেশের গণতন্ত্র এবং সবকিছুই আরো সুন্দর একটা প্রক্রিয়ার মধ্যে হয়তো যাবে, এটা একটা আশার আলো, সেই হিসাবেই আমি দেখতে চাই।
ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ আমি কথা বলছিলাম ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুরের সাথে, যিনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, বর্তমানে ঢাকায় জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে কর্মরত রয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ সবাই।
আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি আবু নাসের রাজীব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের একটি হসপিটালে এবং আমার সাথে যুক্ত হচ্ছেন ডক্টর নাসিমা বেগম, উনি সংক্রামক রোগ বিশেষজ্ঞ। তার সাথে আমরা কথা বলবো সারা বিশ্ব জুড়ে যে করোনা ভাইরাসের মহামারী দেখা দিয়েছে সেটা নিয়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কেমন এবং বাংলাদেশের মানুষ কি পরিস্থিতিতে, এই কি করলে এই ভাইরাসের যে সংক্রমণ সেটা থেকে রক্ষা পেতে পারেন, তার কাছ থেকে আমরা কিছু উপদেশ শুনব। ডক্টর নাসিমা বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় 700 জন মানুষ মারা গেছেন এবং 53,000 মতো মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 দিনে এই সংখ্যাটা খুব দ্রুত বেড়েছে, বলা হচ্ছে যে 2 দিন পরপর সংখ্যাটা ডাবল হচ্ছে, এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন?
আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ রাজীব ভাই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটা সময়ে, প্যান্ডেমিক, মহামারী, এটা কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে আমাদের এই সময় আমরা এরকম একটা মহামারী ফেস করব। তো মনে পড়ে 1998 আমাকে একজন বলেছিলেন যে তুমি তোমার লাইফ টাইমে, ইউএসসিতে যখন আমি রেসিডেন্সি করছিলাম, তুমি তোমার লাইফ টাইমে একটা মহামারী দেখবে। তো আজকে আমরা সেখানে দাঁড়িয়ে আছি, ইটস র্যাপিডলি স্প্রেডিং। তো কেন, আপনার যে প্রশ্ন তার উত্তর দিচ্ছি। উত্তরটা হচ্ছে এটাই যে প্রথমত যখন অসুখটা শুরু হলো, ফার্স্ট ডায়াগনোসিস হলো December 31st, আপনারা সবাই জানেন এখন উহান শহর, সেন্ট্রাল ইস্ট চায়নার একটা শহরে প্রথম পেশেন্ট ডায়াগনোসিস হলো। তারপরে কিন্তু বেশ কিছুদিন চলে গেছে চায়নার বুঝে উঠতে যেটা একটা ডিজিজ, সংক্রামক ব্যাধি যেটা ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, ওরা বুঝতে পারেনি। ফার্স্ট ইট টুক লাইক 2-3 উইকস, তারপরে ওরা লকডাউন করলো সিটি। লকডাউন যখন করলো তখন কিন্তু কিছুটা কন্ট্রোলে আসা শুরু করলো, সেটা আমরা এখন বুঝতে পারছি আফটার অলমোস্ট 11 উইকস। তো কেন এই র্যাপিডলি ট্রান্সফার হচ্ছে? আমরা জানি করোনা ভাইরাস, উইচ ইজ এ ফ্যামিলি অফ করোনা ভাইরাসেস, দিস ইজ এ নিউ নভেল কাইন্ড অফ ভাইরাস। আমরা এর আগেও দেখেছি দুটো করোনা ভাইরাস টাইপ ডিজিজ, যেটা একবার 2004 আর একবার 2014-15 এবং মার্চ। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এই যে করোনা ভাইরাসটা, এটা দেখা যাচ্ছে এটা প্রচণ্ডভাবে সংক্রামক, এত সংক্রামক যেটা পার্সন টু পার্সন ট্রান্সফার করছে। তো বিশ্বের সমস্ত দেশগুলোকে বুঝে উঠতে তো সময় লেগেছে, তাই না? তো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওরা লিড করছে, ওদের যে লিডিং যে গাইডেন্সগুলো, দ্যাট কামস ফ্রম এভিডেন্স বেসড ডেটা। তো এখন ওরা বলছে, গত পরশু দিন ডিরেক্টর উনি বললেন যে রাইট নাও উই আর ইন এ ডিফেন্সিভ মোড অব দিস ডিজিজ কন্ট্রোল। তো ডিজিজ কন্ট্রোলের ডিফেন্সিভ মোড মানে কি, যেমন আমরা গত বেশ কিছু সবাইকে বলছি আপনারা ডিস্টেন্স মেনটেন করুন, 3 to 6 feet, সোশ্যাল ডিস্টেন্সিং, হাত ধুন, আপনাদের যত হাইজিনিক যে ব্যাপারগুলো সেগুলোকে মেনটেন করতে হবে। সো দ্যাটস হাউ উই ক্যান কন্ট্রোল দ্য ডিজিজ স্প্রেড ফ্রম পার্সন টু পার্সন। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এখন পরশুদিন উনি বললেন যে এখন আমাদেরকে করতে হবে কি, অ্যাটাক। সো হাউ উই গোনা অ্যাটাক দিস ভাইরাস টু কন্ট্রোল, সো উই হ্যাভ টু, ইটস এ গেম চেঞ্জার ওনার যে প্ল্যানটা। তো প্ল্যানের মধ্যে উনি বললেন, তিন চারটা কথা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা, প্রথমে আমাদেরকে উই হ্যাভ টু ফাইন্ড দ্য কেসেস, রাইট? তো কেস ফাইন্ড করার জন্য কি করতে হবে, কিভাবে, উইদাউট সিমটম, কারণ অনেকে তো জীবাণুটা ক্যারি করতে পারে উইদাউট এনি সিমটম। তো ফর দ্যাট আমাদেরকে এখন টেস্ট করতে হবে, টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট। আমরা যত টেস্ট করব তাহলে আমরা বুঝতে পারবো কাকে আমরা কোয়ারেন্টাইনে পাঠাবো, কারণ যে কোনো একটা মহামারী যখন হয়, প্যান্ডেমিক সংক্রামক ব্যাধি, তার প্রথম রুলই কিন্তু কোয়ারেন্টাইন। তো সেটা উনি বললেন, সো লেটস অ্যাটাক, লেটস ইয়াস কন্টিনিউ ইয়ার ডিফেন্সিভ গেম, জাস্ট লাইক এ ফুটবল গেমে, যেমন নাও লেটস অ্যাটাক টু উইন দিস ভাইরাস। তো কেস কন্ট্রোল, টেস্ট করতে হবে, সমস্ত দেশ হাবুডুবু খাচ্ছে, কেমন করে টেস্ট করবো, কত তাড়াতাড়ি করবো, তাই না? আমাদের তো অত টেস্ট কিট নাই, সবাই চেষ্টা করছে এটার জন্য।
এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশে টেস্ট কিটের অভাব রয়েছে। আপা, যেহেতু আমাদের বেশিরভাগ দর্শক শ্রোতা বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় থাকেন, সে কারণে তাদের উদ্দেশ্যে আপনার কাছে জানতে চাইছি, তাদের জন্য যাতে সুবিধা হয়, যে আপনি জানেন যে বাংলাদেশে আজকে থেকে প্রায় 10 দিনের মতো নিয়ার লকডাউন পরিস্থিতি, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং যানবাহন বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন যে এই সিদ্ধান্ত যেটা বাংলাদেশে নেওয়া হয়েছে এবং পশ্চিমবাংলা সহ পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু 3 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে, এটা কি ভালো হচ্ছে? সিদ্ধান্তটা কি এই ভাইরাস কমাতে সাহায্য করবে, ভাইরাসের যে সংক্রমণ বা বিস্তার?
একটা ভাইরাস যখন সংক্রামক ব্যাধি করে, তাকে কন্ট্রোল করতে হলে কি করতে হবে, একটা জিনিস, সেটা হচ্ছে লকডাউন, কোয়ারেন্টাইন। আমরা যদি আমাদের হিস্ট্রিতে দেখি, গত যে স্প্যানিশ ফ্লু যেটা হয়েছিল, তাই না,
100 বছর আগে, 1918 সালে,
তারও আগে আমরা যদি চাই কলেরা এপিডেমিক, তারও আগে যদি যাই আমরা ব্ল্যাক ডেথ যেটা প্লেগ ছিল, কিভাবে কন্ট্রোল করা হয়েছিল, কোয়ারেন্টাইন। এমনকি আমি এটা বলতে চাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যখন কোথাও মহামারী হবে তোমরা সেই শহরে যেও না এবং সেই শহর থেকে বাইরে যেও না। সেম থিং অল দ্য সায়েন্টিস্ট অ্যান্ড অল দ্য কান্ট্রিজ আর ডুইং রাইট নাও, কারণ লকডাউন ছাড়া, উইদাউট কোয়ারেন্টাইন, ইউ ক্যানট কন্ট্রোল দিস ভাইরাস। কারণ এটা আপনি আমি ক্যারি করতে পারি, আমরা যখন হ্যান্ডশেক করব, আমাদের বাচ্চাদের কাছে আসব, আমরা উই ক্যান স্প্রেড ইট। কাজেই সিদ্ধান্ত অবশ্যই সঠিক। আমরা যদি দেখি চায়না, ইট টুক 3 weeks ফর দেম টু লকডাউন, ইউএসএ তে এখানেও প্রায় 26 দিন পরে আমরা লকডাউন করলাম, রাইট? লকডাউন করলেই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো।
একটু দেরি হয়ে গেল বাংলাদেশের ক্ষেত্রে,
এটা তো এখন আমরা সবাই বলছি সবারই দেরি হয়ে গেছে, চায়নাও দেরি করেছে 26 দিন, আমেরিকাতেও দেরি হয়েছে 3 weeks, দেরি হয়েছে, কিন্তু সবাই আস্তে আস্তে এটা অ্যাডাপ্ট করছে, মেনে নিচ্ছে, মানে গভর্নমেন্ট লেভেলে মেনে নিচ্ছে। জনসাধারণ কি করবে সেটার জন্য অ্যাওয়ারনেস আনতে হবে, তাহলে তারাও মেনে নিবে।
আপু, আপনি যেহেতু একটু আগেই আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিচ্ছিলেন, সে প্রসঙ্গে জানতে চাইছি যে বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং অনেকেই বলছেন, সরকার থেকে এখনো নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু অনেকেই বলছেন যে যেহেতু একটি ভাইরাস মহামারী আকার ধারণ করতে পারে, আমাদের দেশে এখনো করেনি, বাট মহামারী আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে, সেহেতু এখন মসজিদে গিয়ে জামাতে নামাজ না পড়াই বোধহয় শ্রেয়। আপনি, আমি জানি, একজন প্র্যাকটিসিং মুসলিমও, একজন বিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর অ্যান্ড প্র্যাকটিসিং মুসলিম, সেই হিসেবে বাংলাদেশের মানুষের প্রতি আপনার অ্যাডভাইস কি হবে, তারা কি জামাতে নামাজ পড়বে নাকি তারা বাড়িতেই নামাজ পড়বে? এখন
আমি তো একটা সাধারণ মানুষ, কিন্তু আপনার যদি ইসলামিক স্কলার যারা বলছে বা অন্যান্য ধর্মের যা লিডার আছে, তারা কিন্তু সবাই বলছে বাসাতে তোমরা সালা আদায় করো। এমনকি মক্কা মদিনাতে এখন যে আজানটা আসছে, সেটা কিন্তু বলছে বাসাতে সালাটা আদায় করতে। তার কারণ কি, সো দ্যাট আমরা এটা স্প্রেড করবো না। আমরা যখন সিজদায় যাচ্ছি, কেউ যদি হাঁচি দিচ্ছি, কাশি দিচ্ছি, এটা কিন্তু রয়ে যাচ্ছে ওই ম্যাটের উপরে। তো এটা সবাই বলছে এবং আই অ্যাগ্রি 100%।
ওকে, আরেকটি প্রশ্ন আপা, আমরা জানি যে যারা বয়স্ক এবং যাদের
প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন রয়েছে, কারোর হয়তো হার্টের ডিজিজ, লাংয়ের কোনো সমস্যা, ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই জাতীয় রোগ যাদের অলরেডি রয়েছে এবং যাদের বয়স 65 বছরের বেশি, তারাই বোধহয় সবচেয়ে বেশি ভালনারেবল।
এই কথাটা আমি 3 দিন আগেও খুব জোর দিয়ে কথাটা বলেছি, কিন্তু সিনারিওস চেঞ্জিং ভেরি র্যাপিডলি। আমরা জানি আজকে লস অ্যাঞ্জেলসে একটা একজন
18 বছরের কম বয়সী একজন মারা গেছেন।
তাহলে এটা কিন্তু এখন আমরা বুঝতে পাচ্ছি যে হয়তো ওদের ইমিউন সিস্টেমটা একটু স্ট্রঙ্গার দ্যান দ্যাট ভালনারেবল গ্রুপ যেটা আপনি বললেন, 65 বছর এবং কোমরবিডিটি। কিন্তু এখন দেখছি বাচ্চাদের হচ্ছে, টিনেজারদের হচ্ছে এবং তারাও মৃত্যুবরণ করছে। কাজে এখন তো এটা অন্য ভাষায় আমরা কথা বলবো যে এটা সমস্ত এজ গ্রুপেই।
এবং এটা আমরা যে সাধারণত ক্যালিফোর্নিয়া যে ডেটা আমরা দেখতে পাচ্ছি, যে ক্যালিফোর্নিয়া যারা গত 1 সপ্তাহে আক্রান্ত হয়েছেন, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে, তাদের অর্ধেকের বেশির বয়সই 45 বছরের নিচে, এবং এটা একটা অ্যালার্মিং। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে দীর্ঘদিনের মধ্যে, ধরেন কয়েক সপ্তাহ বা কয়েক মাস কোনো দেশ বন্ধ করে রাখা সম্ভব নয়, যুক্তরাষ্ট্রের পক্ষেও সম্ভব নয়, বাংলাদেশের পক্ষেও সম্ভব নয়। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হিসাবে আপনার পরামর্শ কি হবে, কয়েক সপ্তাহ পরে এই লকডাউন পরিস্থিতি বা বাংলাদেশের ক্ষেত্রে সরকারি সাধারণ ছুটি সেটা তুলে নেওয়া সম্ভব হবে?
আপনার এই প্রশ্নের উত্তরে আমি যেতে চাই আমাদের এনআইএইচ ডিরেক্টর ডক্টর ফাউচি। উনি বলেছেন যে
ন্যাশনাল
ইনস্টিটিউট অফ হেলথ, উনি যেটা প্রেডিক্ট করছেন যে কার্ভ যেটা, দ্য পিক অফ দ্য কার্ভ, উই হ্যাভ নট রিচ দেয়ার,
তার মানে প্রতিদিন কত সংখ্যা বাড়ছে,
সংখ্যা বাড়ছে, সেই কার্ভের উপরে এখন আমরা পৌঁছাইনি, আইসবার্গ ইজ নট দেয়ার।
আপনি যুক্তরাষ্ট্রের কথা বলছেন,
যুক্তরাষ্ট্রের কথা বলছি। আজকে আমরা জানতে পারলাম যে অ্যানাদার মেবি, সবাই আর কি প্রেডিক্ট করছে, সায়েন্টিস্ট রিসার্চাররা, বেসড অন অল দ্য ডেটা দ্যাট উই গট ফ্রম চায়না বা সাউথ কোরিয়া, যে আমাদের হয়তো আরো 14-21 দিন সময়টা খুবই খুবই ডেঞ্জারাস টাইম।
এটা কি বাংলাদেশের জন্য আগামী 14-21 দিন খুব গুরুত্বপূর্ণ সময়?
এটা হচ্ছে আমেরিকার জন্য ওরা বলছে, এবং বাংলাদেশের জন্য এখন প্রতিটা দিনই খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের যদি একদম মানে গ্রাসরুট লেভেলে যদি আমরা দেশের লোককে জানাতে পারি যে এটা কত ভয়ানকভাবে সংক্রামক একটা ব্যাধি, যদি তারা সোশ্যাল ডিস্টেন্সিংটাকে মেনে নিতে পারে, কোয়ারেন্টাইনটাকে মেনে নিতে পারে, তাহলে কিন্তু উইল বি ইন এ বেটার শেপ। কারণ আমাদের দেশটা তো খুব ছোট, অনেক মানুষ, তাই না? এটা খুব কঠিন হবে সরকারের জন্য, কিন্তু আসতে হবে সরকার লেভেল থেকে। এখানে দেখেন প্রতিটা স্টেটের গভর্নর কিন্তু চাচ্ছে হেল্প ফ্রম দ্য সরকারি লেভেলে, এখন এটা ফেডারেল লেভেলে হেল্প আসছে, এবং ন্যাশনাল গার্ডও কিন্তু নামিয়ে দিয়েছে 3টা বড় বড় স্টেটে, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন। কারণ এই 3টা হচ্ছে হার্ডলি হিট অ্যাট দিস মোমেন্ট। বাংলাদেশে কিন্তু তাই করতে হবে, ইকোনমি ইজ ডাউন হেল, কিন্তু ইনশাল্লাহ সবকিছুই একসময় টেক কেয়ার করতে হবে, কিন্তু আপাতত তো মানুষের জীবন, তাই না? আমরা তো কথা বলছি একটা মানুষের জীবন নিয়ে। কাজেই ইকোনমি ইজ দেয়ার, সবাই বলবে, পলিটিশিয়ান যারা তারা বলবে, আমরাও বলবো, কিন্তু আমরা এখন চিন্তা করব মানুষের জীবন নিয়ে, নট এ নাম্বার, ইটস লাইক এ পিপলস হেলথ অ্যান্ড
মানুষের জীবনের থেকে অর্থনীতির মূল্য বেশি হতে পারে না।
অ্যাবসলিউটলি ঠিক বলেছেন।
আপনি কি মনে করছেন যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে হয়তো আমরা ভালো কোনো খবর পাবো, এই সমস্যার একটা আপাত সমাধান হতে হবে?
এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা প্রশ্ন, কারণ সবাই কিন্তু এই প্রশ্নটা করছে সবাইকে। আমি যখন হাসপাতালে, এখন তো বিকেল, সকালে যখন রাউন্ডে ঢুকলাম, এই প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি, এবং আমি জানি দেশে সবাই জিজ্ঞেস করছে, ইনফেকশাস ডিজিজ যে সোসাইটি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সবাইকে জিজ্ঞেস করছে তোমরা কি ভাবছো, কি প্রেডিক্ট করছো। তো ওরা বলছে যে দেখো, দেশের এক একটা দেশের লিডার যারা, তারা যদি থেকে গাইড করতে পারে, তাহলে হয়তো হেলথ কেয়ারটা দে ক্যান ওয়ার্ক অন ইট। হ্যাঁ, কাজে খুব সহজে না, আমরা হয়তো আরো কয়েক মাস আর কি লাগতে পারে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা ডক্টর নাসিমা বেগম।
আমাদের সবার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশন শেষ করছি। আজকের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন, আমি রোকেয়া হায়দার। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।